وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الف لام ميم. আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এ ধারাবাহিকের দশমতম পর্ব। গত পর্বের আলোচনায় আমরা বিখ্যাত মুসলিম মনীষী আল ফারাবির রচনা সামগ্রী ইউরোপের ল্যাটিন ভাষায় অনুবাদের ক্ষেত্রে বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তির অবদানের কথা উল্লেখ করেছিলাম। আজও আমরা এর সম্পর্কিত আরো কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। খ্রিস্টান পণ্ডিতরা যুক্তিবিদ্যায় মুসলমানদের গবেষণা কর্মের প্রতি যে পরিমাণ মনোযোগ দিয়েছেন তা অধিবিদ্যা, জীববিদ্যা এবং এক্সাক্ট সায়েন্সের তুলনায় অনেক কম। তৎকালীন মুসলিম শাসিত দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার বিজ্ঞান শিক্ষাকেন্দ্রগুলোতে ইউরোপীয়দের সরাসরি প্রবেশাধিকার এবং খোরাসান, বাগদাদ, কায়রো ও উত্তর আফ্রিকার বিজ্ঞান শিক্ষাকেন্দ্রগুলোর সাথে আন্দালুসিয়ার ওই শিক্ষাকেন্দ্রগুলোর সংযোগের ফলে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সফর বিনিময় বা আসা যাওয়া বজায় থাকে। ফলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম পণ্ডিত ও গবেষকদের জ্ঞানগুলো ইউরোপে নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের চাইতে মুসলমানদের চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও মৌলিক বিজ্ঞান সংক্রান্ত বিষয় ইউরোপে সবচেয়ে বেশি প্রবেশ করে। আর সমাজবিজ্ঞানের যে বিষয়গুলো ইউরোপে প্রবেশ করেছে তাতে ফারাবির চিন্তা গবেষণার ব্যাপক প্রভাব রয়েছে, যার কিছু অংশ অনুবাদের মাধ্যমে আর কিছু অংশ সরাসরি পাঠ্যের মাধ্যমে ইউরোপে প্রবেশ করেছে।
প্লেটো ও অ্যারিস্টটলের কাজগুলো বোঝা এবং ব্যাখ্যা করার জন্য মুসলিম দার্শনিক বিশেষ করে ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ এবং আন্দালুসিয়ার মুসলিম দার্শনিকদের গবেষণা কর্মগুলোর দিকে মানুষ ঝুঁকে পড়েছিল। বিশেষ করে ইউরোপের গির্জা ও বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু যে মুসলিম দার্শনিকদের নিয়ে আগ্রহ ছিল তাই নয়, একই সাথে সেখানকার শিক্ষকরাও তাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ইউরোপের শিক্ষাকেন্দ্রগুলোতে যুক্তিবিদ্যা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় ফারাবির গ্রন্থগুলো সরাসরি অনুবাদ করা হয়েছিল এবং সেখানে এইসব মুসলিম দার্শনিক ও বিজ্ঞানীদের গ্রন্থগুলো গভীর মনোযোগ ও গুরুত্ব সহকারে পড়ানো হতো। যদিও ইবনে রুশদ এবং ইবনে সিনার চিন্তা দর্শন ইউরোপে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ফারাবির খ্যাতিও কোনো অংশে কম ছিল না।
এ পর্যন্ত আলোচনায় আমরা এটা বুঝতে পেরেছি যে খ্রিস্টান দর্শনে ফারাবি ও তার রচনার প্রভাব ইহুদি দর্শনের তুলনায় কম ছিল এবং তুলনামূলক তার কম সংখ্যক বই ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছিল। প্রকৃতপক্ষে পাশ্চাত্যের ল্যাটিন ভাষীদের কাছে ফারাবির চেয়ে ইবনে সিনার অগ্রাধিকার সবচেয়ে বেশি ছিল, যেহেতু ইবনে সিনা ফারাবির দ্বারা প্রভাবিত ছিলেন এবং ফারাবির দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল। সে কারণে ইবনে সিনার কাজের ল্যাটিন অনুবাদগুলোর মাধ্যমে ফারাবির দৃষ্টিভঙ্গিও পরোক্ষভাবে পশ্চিমে পরিচিতি লাভ করে। উল্লেখিত বর্ণনা থেকে এটা সুস্পষ্ট যে ফারাবির রচনাগুলোর অনুবাদ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার চিন্তা দর্শন ইউরোপে শেখানোর বিষয়টি চালু ছিল, তবে তা ছিল হিব্রু অনুবাদ এবং ভাষ্যের তুলনায় কিছুটা কম। যাই হোক, এটা নিশ্চিত যে মধ্যযুগের ল্যাটিন ভাষার দার্শনিক ও চিন্তাবিদদের মধ্যে ফারাবির উচ্চ ও সম্মানজনক অবস্থান ছিল এবং আল ফারাবিউসের মতো শিরোনাম থেকে এটি সুস্পষ্ট যে কিছু খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব ফারাবিকে নিয়ে গর্ব করতেন। ফারাবির সুনাম ও খ্যাতি খ্রিস্টান শিক্ষা ও ধর্মীয় কেন্দ্রগুলোকেও প্রভাবিত করেছিল।
ফারাবি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান জগতে একজন প্রভাবশালী দার্শনিক ছিলেন। একই সাথে তিনি তার সময়কালের বিভিন্ন সংকট সম্পর্কে খুব ভালোভাবে অবহিত ছিলেন। ওই সংকট সম্পর্কে ধারণা নিয়ে আমরাও শিক্ষা নিতে পারি যা আমাদের সময়ের জন্য উপযুক্ত। এটা জেনে রাখা জরুরি যে ফারাবির দর্শন লোক দেখানো বা প্রদর্শনীর জন্য ছিল না, বরং তার যুগে চারপাশের বিশ্বকে বোঝার জন্য তা ছিল উপযোগী। এই মহান চিন্তাবিদ এমন এক সময় ইসলামী দর্শনের নানা দিক সুচারুভাবে তুলে ধরেছিলেন যখন তৎকালীন সমাজে অন্যান্য ধর্মের আবেদন বা গ্রহণযোগ্যতা তেমন ছিল না বললেই চলে। খোরাসানের পরিবেশে ইরানি, ভারতীয় ও খ্রিস্টান দার্শনিকদের চর্চাকালীন সময়ে ফারাবির প্রাথমিক জীবন শুরু হয়। এরপর তিনি খোরাসান থেকে আরও পশ্চিমে অর্থাৎ ইরান সহ অন্য মুসলিম অঞ্চলের দিকে যাত্রা শুরু করেন এবং জ্ঞানার্জনের দিকে মনোনিবেশ করেন। এ অঞ্চলের শিক্ষাকেন্দ্রগুলোতে তিনি মিশরীয় ও গ্রিক দর্শনের সাথে আরও ভালোভাবে পরিচিত হন। মিশরে থাকা অবস্থায় তিনি তৎকালীন সময়ের নানা সামাজিক সংকট সম্পর্কে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেন।
প্লেটোর মতো ফারাবিও বিশ্বাস করতেন যে সামাজিক সংকটের মূল শেকড় রয়েছে চিন্তার দুর্বলতায়। ফারাবির মতে মুসলিম চিন্তাবিদদের মধ্যে চিন্তার বৈচিত্র্য রয়েছে যা অসংখ্য ধর্মীয় ও সাম্প্রদায়িক সংঘাতের জন্ম দিয়েছে। এতে বোঝা যায় সমাজ চিন্তা সম্পর্কে গভীর উপলব্ধি এবং উপলব্ধির জন্য প্রয়োজনীয় যুক্তিসঙ্গত ভিত্তির অভাব রয়েছে, যা থেকে বেরিয়ে এসে ব্যবহারিক পদ্ধতিতে আমরা আমাদের আচরণ সংশোধন করতে পারি। ফারাবির মতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় সঠিক ও সুনির্দিষ্ট কর্মের ভিত্তি রচনা করতে পারে, যার ব্যাখ্যা করা হয়েছে খুসরাওয়ানি, প্রাচ্যের আধ্যাত্ম দর্শন ও প্লেটো ও প্লাটিনাসের দর্শন সহ কিছু গ্রিক দর্শনে। যাই হোক, রাজনীতি ও ধর্মের মধ্যে সংযোগ স্থাপন ফারাবির আরেকটি কৃতিত্ব যা সব যুগেই চিন্তাবিদদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, কেননা এ বিষয়ে মুসলিম বিশ্বে বিতর্ক রয়েছে এবং একবিংশ শতাব্দীতে এসেও তা অব্যাহত রয়েছে। এছাড়া ফারাবি ধর্ম ও দর্শনের মধ্যকার দ্বন্দ্বকে সংলাপ ও পুনর্মিলনের দিকে পরিচালিত করেছিলেন।
নীতিশাস্ত্র দর্শনের একটি শাখা যেখানে নৈতিকতা, ন্যায় অন্যায়, ভালো মন্দ নিয়ে আলোচনা করা হয়। ফারাবি একদিকে রাজনীতিকে নীতিশাস্ত্র থেকে পৃথক করা এবং অন্যদিকে এ উভয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন, যা তার চিন্তা দর্শনের আরেকটি দিক যা কিনা ইসলামের ইতিহাস জুড়ে অন্যতম আকর্ষণের বিষয় হয়ে আছে। আল ফারাবির দর্শনে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও সুস্পষ্ট লক্ষ্য পরিলক্ষিত হয়। তিনি তার পূর্ববর্তী দার্শনিকদের মতামত গ্রহণ করে তার নিজস্ব সাংস্কৃতিক পরিবেশের সাথে সেগুলোর সঙ্গতি বিধান করে এমন এক দার্শনিক মতবাদ গড়ে তোলেন, যার ফলে তার দার্শনিক মতবাদ সুসংবদ্ধ ও সুসংহত রূপ ধারণ করে। তিনি মনে করেন দর্শন মূলত এমন একটি বিষয় যার প্রধান লক্ষ্য হচ্ছে সত্য অনুসন্ধান করা। সত্যের অনুশীলন ও অনুসন্ধান করাই যথার্থ দার্শনিকের লক্ষ্য। তার মতে সত্যনিষ্ঠ ও আত্মার বিশুদ্ধিকরণ দর্শনের অভীষ্ট লক্ষ্য। ফারাবি সত্যের নিষ্ঠাবান সাধক ছিলেন। তিনি দর্শনে কেবল একটি চিন্তাগোষ্ঠী অর্থাৎ সত্যের চিন্তাগোষ্ঠীর অস্তিত্বে বিশ্বাস করেন। এজন্য তিনি সত্যের স্বার্থে প্রয়োজনে অ্যারিস্টটলের মতকেও অস্বীকার করতে দ্বিধাবোধ করেননি।
শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার ১১তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। পবিত্র কোরআন পবিত্র ও আদর্শ নারীদের দৃষ্টান্ত তুলে ধরেছে। পবিত্র ও আদর্শ নারীদের দৃষ্টান্ত হিসেবে আমরা কোরআনের অনেক আয়াতে যাদের নাম দেখতে পাই তাদের মধ্যে রয়েছেন হযরত আদম আলাইহিসসালামের স্ত্রী বিবি হাওয়া, ইমরানের কন্যা বিবি মারিয়াম, হযরত মুসার মাতা, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, সাবার রানী বিলকিস, আর সর্বকালের সেরা মহামানবী মহানবীর কন্যা হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহাকেও স্মরণ করা হয়েছে পবিত্র কোরআনে অত্যন্ত সম্মান ও প্রশংসা সহকারে। হযরত মুসার মায়ের সুদৃঢ় ঈমান ও মহান আল্লাহর প্রতি তার আনুগত্য এবং এর পাশাপাশি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার পবিত্রতাও ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনে। বিবি আসিয়া ফেরাউনের সঙ্গে একই প্রাসাদে বসবাস করতেন, যেখানে পরিবেশ ছিল পুরোপুরি খোদাদ্রোহিতা ও কুফরিতে পরিপূর্ণ। ফেরাউন স্বপ্ন দেখেছিল এক নবজাতক তার ক্ষমতা ও রাজত্বের জন্য হুমকি হবে, ফলে ক্ষমতা ও রাজত্ব টিকিয়ে রাখতে ফেরাউন দেশের সব নবজাতককে হত্যার পদক্ষেপ নেয়। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হযরত মুসা আলাইহিসসালাম এই হত্যাযজ্ঞ থেকে নিরাপদ থাকেন। এর কারণ মহান আল্লাহ হযরত মুসার মাকে প্রত্যাদেশ দিয়েছিলেন যে তিনি যেন নবজাতক মুসাকে নীল নদে ভাসিয়ে দেন।
একজন মা হিসেবে মুসানবীর মায়ের জন্য ফেরাউনের সেনাদের হাত থেকে সন্তানের প্রাণ বাঁচানোর বিষয়টি ছিল গভীর উদ্বেগের বিষয়। সুরা কাসাসের ৭ নম্বর আয়াতে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। এ আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তার দাসদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। তিনি মুসার মায়ের অন্তরের খবর রাখেন, তাই তার হৃদয়কে প্রশান্ত রাখতে এ নির্দেশ দিয়েছেন যে নবজাতক পুত্রের জীবনের নিরাপত্তার জন্যই তিনি যেন তাকে পানিতে ভাসিয়ে দেন এবং এ নিয়ে দুশ্চিন্তায় না ভোগেন। মহান আল্লাহ নবজাতক মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদাও দেন।
মুসা নবীর মায়ের ঈমান সুদৃঢ় ছিল বলেই তিনি অন্তরে বেজে ওঠা খোদাই প্রেরণার প্রতি আস্থাশীল হতে পেরেছিলেন। একজন মা কখনো তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে চান না, কিন্তু মুসা নবীর মা আল্লাহর অনুগত বা খোদাপ্রেমিক ছিলেন বলেই আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং আল্লাহর দেয়া ওয়াদার প্রতি পরিপূর্ণ আস্থাশীল ছিলেন। অর্থাৎ তিনি জানতেন যে আল্লাহর ওয়াদা বাস্তবায়ন সুনিশ্চিত, তাই সন্তানকে বাঁচানোর বিষয়ে খোদাই নির্দেশ বাস্তবায়নে মুসা নবীর মায়ের ভূমিকা খুবই প্রশংসনীয়। মহান আল্লাহ মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন অক্ষত ও পরিপূর্ণ সুস্থভাবে এবং তিনি মুসাকে যৌবনেই নবুয়ত দান করার লক্ষ্যে জীবিত রেখেছেন। এভাবে মুসা তার পবিত্র ও স্নেহময়ী মায়ের কোলেই বড় হতে থাকেন। অর্থাৎ আল্লাহ এমন পরিবেশ সৃষ্টি করেন যে মুসার মাই নিজ শিশু পুত্রকে দুধ পান করানোর দায়িত্ব পান। মুসার বোন কুলসুম ফেরাউনের লোকদের কাছে নিজের মাকে একজন ধাত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তার পরামর্শেই মুসা নবীর মাকে ধাত্রী হিসেবে নিয়োগ করা হয়। কুলসুম যে মোসারি বোন সে পরিচয় তিনি গোপন রেখেছিলেন।
বিবি আসিয়ার পবিত্র জীবনও পবিত্র কোরআনে দেদীপ্যমান। ফেরাউনের স্ত্রী হয়েও তিনি নিজের ঈমান রক্ষা করতে পেরেছিলেন। লূত ও নূহ নবীর অবিশ্বস্ত এবং অবিশ্বাসী স্ত্রীর বিপরীতে একজন খোদাভীরু নারী হিসেবে আসিয়াকে তুলে ধরেছে পবিত্র কোরআন। চরম নির্যাতন তথা মৃত্যুদণ্ডের মুখেও তিনি ঈমান পরিত্যাগ করেননি, বরং ফেরাউনের প্রতি ঘৃণা প্রকাশ করে মহান আল্লাহর কাছে এই দোয়া করেছেন যে, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে কাফির বা খোদাদ্রোহী ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এ আয়াতের শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অর্থাৎ বিবি আসিয়া ফেরাউনের জাঁকজমকপূর্ণ প্রাসাদ ও রানী হওয়ার মতো পার্থিব সম্মানকে উপেক্ষা করতে পেরেছিলেন বলেই তিনি মুমিন নারীর জন্য অন্যতম অনুকরণীয় আদর্শ। বিবি আসিয়ার কাছে আল্লাহর নৈকট্য ও রহমতই ছিল একান্ত কাম্য।
ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, ফেরাউন ও তার স্ত্রী আসিয়া বসন্তকালে ঘুরতে বের হলে ফেরাউন প্রাসাদের কাছে নীল নদীতে ভাসমান বক্সে মুসা নবীকে দেখতে পেয়ে বলে, এই শিশুকে কেন হত্যা করা হয়নি? ফেরাউন এই শিশুকে হত্যা করতে চাইলে আসিয়া বাধা দিয়ে বলেন, ও আমার ও তোমার চোখের আলো। এভাবে আসিয়ার কারণে মুসার জীবন রক্ষা পায়। ফেরাউন বনি ইসরায়েলের নারী ইউকাবাদ তথা মুসার মাকে ধাত্রী হিসেবে নিয়োগের বিরোধিতাও করেছিল, কিন্তু আসিয়ার চাপের মুখে তাকেই ধাত্রী করা হয় যাতে তিনি মুসাকে দুধ পান করাতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াকে বিশ্বের সেরা চার নারী তথা আদর্শ চার নারীর একজন হিসেবে উল্লেখ করেছেন, মারিয়াম, খাদিজা ও ফাতিমার পাশাপাশি।
বিবি আসিয়া মুসানবীর প্রতি ইমান আনার আগেও ছিলেন সৎকর্মশীল। মুসানবীর লাঠির মোজেজা ও জাদুকরের উপর তার বিজয়ের ঘটনা দেখে তিনি মনে মনে তার প্রতি ইমান আনেন। কিন্তু ফেরাউন রাজকীয় অর্থ সম্পদের তত্ত্বাবধায়ক হেজকিল ও তার কন্যাকে মুসার প্রতি ইমান আনার কারণে হত্যা করলে আসিয়া এর প্রতিবাদ জানান। এভাবে ফেরাউনের কাছে আসিয়ার গোপন ইমানের বিষয়টি ফাঁস হয়ে পড়ে। আসিয়া তার ইমান প্রকাশ করলে ফেরাউন ভাবে যে আসিয়া উন্মাদ হয়ে গেছে, কিন্তু আসিয়া বলেন যে, আমি পাগলি নই, আমার ও তোমার এবং গোটা বিশ্ববাসীর খোদা হলেন তিনি যিনি আকাশ, জমিন ও পাহাড় ও সাগর সৃষ্টি করেছেন। ফেরাউন খেপে গিয়ে আসিয়াকে দূরে তাড়িয়ে দেয়। এরপর ফেরাউনের নির্দেশে আসিয়াকে পেরেক দিয়ে মাটির সঙ্গে আটকে দেয়া হয় এবং তার মাথার উপর ঝুলিয়ে দেয়া হয় এক বিশাল পাথর, আর তাকে বলা হয় মুসা ও তার খোদার প্রতি বিশ্বাস ত্যাগ করতে তাকে প্রাসাদে ফিরিয়ে নেওয়া হবে ও তিনি আগের মতোই রানী থাকবেন, অন্যথায় মাথার উপর পাথরটি নিক্ষেপ করা হবে। কিন্তু আসিয়া পিছু হটতে রাজি হননি, ফলে ফেরাউনের ব্যাপক নির্যাতনে তিনি শাহাদত বরণ করেন।
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ ধরে তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে আল্লাহ পাক যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন তার প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মানুষ যেসব কাজ করতে পারে কোনো পশু পক্ষে তা সম্ভব নয়। আবার একটা পশু যা করতে পারে ছোট্ট একটা পাখির পক্ষে তা করা একেবারেই অসম্ভব। কিন্তু তারপর অনেক মানুষ কিংবা পশু পাখিকে দেখা যায় অন্যের অনুকরণ করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনতে।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পড়াশোনা, আচার ব্যবহার, জ্ঞান অর্জন সহ বিভিন্ন বিষয়ে বন্ধু, শিক্ষক কিংবা মহান ব্যক্তিত্বদের অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করো। কাউকে অনুকরণ করা খারাপ কিছু নয়, তবে অন্ধ অনুকরণ করা অবশ্যই দোষনীয়। ইসলাম ধর্মে অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যে কাজই করো না কেন তা আল্লাহর সন্তুষ্টির জন্য করো। কাজটি করার আগে ভেবে চিনতে দেখতে হবে যে এই কাজটি আল্লাহ পাক পছন্দ করবেন কিনা।
পূর্বপুরুষদের ধর্মের অন্ধ অনুসারীদেরকে কঠোর সমালোচনা ও নিন্দা করা হয়েছে পবিত্র কোরআনে। এমন লোকদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। তাদের পিতৃপুরুষরা যদি মোটেই বিচারবুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সঠিক পথ প্রাপ্ত না হয়ে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে? আর যারা কাফের হয়েছে তাদের উপমা হচ্ছে তার ন্যায় যাকে ডাকা হলে সে হাঁক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। তারা বধির, বোপা ও অন্ধ, সুতরাং তারা বিচারবুদ্ধি প্রয়োগ করবে না।
বন্ধুরা, অন্ধ অনুকরণের বিষয়ে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি জানলে এবার আমরা পাখিদের মধ্যে অনুকরণ প্রবণতা ও এর পরিণতি সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি সাক্ষাৎকার। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অনুকৃতির পরিণতি।
তিতির পাখি দেখতে বেশ সুন্দর, আকার ছোট। তিতির পাখির হাঁটা কিংবা নাচ আরও বেশি সুন্দর। সকল পাখি মোটামুটি তিতিরের হাঁটা চেয়ে চেয়ে দেখত। কেমন যেন গর্বের সাথে হাঁটে তিতির, যেই দেখত তার হাঁটা সেই আকৃষ্ট হয়ে যেত। দূর থেকে তিতিরকে হাঁটতে দেখলেই সব পাখি তাদের খাবার খোঁজার চেষ্টা বাদ দিয়ে কিংবা আকাশে ওড়া বন্ধ করে দিয়ে গাছের ডালে গিয়ে বসত আর মজা করে দেখত কিভাবে হাঁটে তিতির। যেসব পাখির ভালো লাগত এই তিতির পাখির হাঁটা, তাদের মাঝে দাঁড়কাকও ছিল। তার মনেও তিতির পাখির মতো সুন্দর করে হাঁটার শখ জাগল। শখ তো জাগতেই পারে, সেটা কি দোষের?
অন্যান্য পাখি যেভাবে মনোযোগের সাথে তিতিরের পথ চলার ভঙ্গি উপভোগ করত, কাকও ঠিক তেমনিভাবেই প্রথম প্রথম উপভোগ করছিল তিতিরের হাঁটা। উজ্জ্বল কালো দুচোখে কোনো পলক না ফেলে তাকিয়ে থাকত সেও। মনে মনে কাকও যেন হাঁটত তিতিরের সাথে। একসময় তার মনে হচ্ছিল সেও তিতিরের মতো হাঁটতে জানে না, জানুক অন্তত চেষ্টা করলেই পারবে। কেন পারবে না, সেই বা কম কিসে? তিতিরের চেয়ে তা তো কোনো কিছুতেই কমতি নেই, এরকম ভাবত কাক।
মনে মনে একদিন নিজেকে সে তিতিরের সাথে তুলনা করতে বসল। তিতিরের দুটি পাখা আছে, আমারও তো দুটি পাখা, একটি তো না। তিতিরের একটা ঠোঁট আছে, আমারও আছে। তিতির পাখির শারীরিক গঠন আর আমার শারীরিক গঠন তো একই রকম প্রায়, খুব বেশি পার্থক্য তো নেই। সবই যখন একই রকম, তাহলে তিতির অমন ছন্দে ছন্দে সুন্দর ভঙ্গিতে হাঁটতে পারলে আমি পারবো না কেন? অবশ্যই পারবো।
এই বলে সে সিদ্ধান্ত নিল পরদিন থেকেই সে তিতিরের মতো হাঁটবে। যেই কথা সেই কাজ, পরদিন যখন তিতির তার নিজস্ব ভঙ্গিতে হাঁটতে শুরু করল, কাকও হাঁটতে চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সব পাখি তিতিরের হাঁটার ভঙ্গির দিকে অপলক তাকিয়ে তাকিয়ে উপভোগ করল, কাকের হাঁটার দিকে কেউ ফিরেও তাকালো না।
নিজের উপর তার ভীষণ রাগ হল, আর তিতিরের প্রতি হল প্রচণ্ড ঈর্ষা। কিন্তু কিন্তু হিংসা বা ঈর্ষা যাই হোক না কেন, কাক নাছোড় বান্দা। সে সিদ্ধান্ত নিল যে করেই হোক তিতিরের উপর থেকে সবার দৃষ্টি তার দিকে ফেরাবেই। এই সূক্ষ্ম ঈর্ষা কাকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিল, বিশেষ করে তিতিরের ব্যাপারে।
কাক এখন আর অন্যান্য পাখির মতো তিতিরের পথ চলার ছন্দ উপভোগ করার পাত্র নয়। সে এখন থেকে তিতিরের প্রতিটি পদক্ষেপ, মানে পা ফেলার ধরন ধারণ, খুবই সূক্ষ্ম দৃষ্টিতে দেখবে এবং অনুকরণ করার চেষ্টা করবে। এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে করে ফেলেছে। এমন কি গুণ আছে বা ঢং আছে তিতিরের হাঁটার মাঝে যে সবাই তাকে দেখে থমকে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে কাজ কাম ফেলে রেখে তার হাঁটা দেখে? কাক তা একবার পরখ করতে চায়। শিখবে সে, কোনোভাবেই সে হাঁটতে রাজি নয়। চরম আবেগ আর কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে কাক পরদিনের সূর্য ওঠার জন্য।
পরদিন সকালবেলা প্রতিদিনের মতোই সূর্য উঠল, প্রতিদিনের মতোই পাখিরা গান গেয়ে গেয়ে জাগিয়ে তুলল প্রকৃতিকে, প্রতিদিনের মতোই অন্যান্য পাখি অপেক্ষা করতে লাগলো তিতির পাখির জন্য। কিন্তু কাকের জন্য আজকের দিনটি প্রতিদিনের মতো নয়, আজ তার জন্য দিনটা একেবারেই অন্যরকম। নতুন এক প্রতীক্ষা, নতুন এক প্রতীক্ষা আর নতুন কিছু শেখার দিন তার। কাক এভাবেই ভেবে ভেবে সকালটাকে ভিন্ন মাত্রা দিল। হাঁটার মাঝে এমন কি রহস্য লুকিয়ে আছে তাকে শিখতেই হবে। দৃঢ় এক প্রত্যয় নিয়ে কাক এভাবেই অপেক্ষা করছিল। ততক্ষণে তিতির পাখি এসে গেল, সবাই কিচির মিচির সুর তুলে যেন তাকে স্বাগত জানালো। কাক আগে থেকেই ঠিক তিতিরের চলার পথের প্রান্তে গিয়ে দাঁড়ালো।
তিতির যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, গভীর মনোযোগের সাথে কাক দেখছিল তিতিরের হাঁটার ছন্দ। সে চেষ্টা করল সেই ছন্দের তালে তালে ছন্দ মিলিয়ে হাঁটতে। প্রথম প্রথম নিজে নিজেই চেষ্টা করছিল, কিছুদিন অনুসরণ করার পর তিতিরের সাথে সাথে পাশে পাশে কিংবা কখনো পেছনে পেছনে একই ঢঙ্গে পথ চলার অনুসরণ করল কাক। সে যে কি কঠোর চেষ্টা, প্রাণান্ত অনুকরণ, না দেখলে বোঝা কঠিন। তিতির যেভাবে পা তোলে, কাকও সেভাবেই পা তোলে। তিতির যেভাবে পা মাটির পরে রাখে, কাকও ঠিক সেভাবেই তার পা মাটিতে রাখে। এভাবে অনুশীলন চলল বেশ কিছুদিন। কাক এবার মনে মনে ভাবল সে তিতিরের মতো হাঁটার ছন্দ শিখে ফেলেছে।
যথারীতি সব পাখি তিতিরের আসার দিকে চেয়ে থেকে অপেক্ষা করতে লাগলো। কাক সেই অপেক্ষার মাঝে বেরিয়ে এলো সবাইকে চমকে দেওয়ার অপূর্ব বাসনা নিয়ে। সে ভাবল আজই সুবর্ণ সুযোগ, সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিতিরের মতো হাঁটবে সে। আর সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, তিতিরের কথা ধীরে ধীরে সবাই ভুলে যাবে।
কাক তার ধারণা অনুযায়ী তিতিরের মতো ঠিক ছন্দ মিলিয়ে হাঁটতে শুরু করল। মনে মনে ভাবল পাখিরাই বুঝি তাকে অভিনন্দন জানিয়ে কিচির মিচির শব্দ তুলে পুরো বাগানটাকে সুরের মূর্ছনায় ভরে দিল। কিন্তু না, পাখিরা বরং একে অপরের দিকে তাকাতে শুরু করলো। ভাবখান না, এই কাকি করছে সব? তাকে তো কখনো এভাবে হাঁটতে দেখেনি তারা। তারা নীরব বিস্ময়ে একেবারে থ মেরে গেল।
কিছুক্ষণ পর সবাই নিরাপত্তা ভেঙে কাককে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করে দিল। কাক আকস্মাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, একেবারে মাটিতে বসে পড়ল সে। পাখিরা একেবারে উপহাসের ঝড় বইয়ে দিল। কেউ বলল, দেখো দেখো, বছরের পর বছর আকাশে উড়ে বেড়ানোর পর এখনো দু কদম হাঁটতে শিখল না। ছি 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 ছি। কেউ বা বলল, কাকমশাই, তোমার তিতিরের মতো হাঁটার কোনো দরকার নেই, তুমি আগে যেভাবে হাঁটতে সেভাবেই হাঁটো ভাই।
এসব কথা শোনার জন্য কাক একেবারেই প্রস্তুত ছিল না। তবে মনে মনে সে সচেতন হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল, তিতিরের মতো হেঁটে কাজ নেই, তার মতোই সে হাঁটবে। কারণ সে বুঝে ফেলেছে, তিতিরকে নকল করার ব্যাপারটা পাখিরা বুঝতে পেরেছে, এটা তার জন্য অপমানজনক। তাই সে নিজের মতোই পথ চলতে চেষ্টা করল। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে বসেছে। সে আগে যেভাবে হাঁটত সেটাও ভুলে গেছে। যতই চেষ্টা করল কিছুতেই কাজ হল না। আশ্চর্য হয়ে গেল সে, নিজের চলার ভঙ্গি ভুলে বসে আছে তিতিরকে অনুসরণ করতে গিয়ে। এখন কি করবে কাক? হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে কিংবা কখনো লম্বা পদক্ষেপে চলতে লাগল।
এরপর থেকে যে বা যারাই আপন জীবন পদ্ধতি ফেলে রেখে অপরকে অনুসরণ করতে গিয়ে গোলমেলে জীবনযাপন করে, তাদের উদ্দেশ্যে মানুষ বলতে শুরু করেছে, তিতিরের নাচ শিখতে গিয়ে কাক তার হাঁটাই ভুলে গেছে।
যারা ভিনদেশি সংস্কৃতি চর্চা করতে গিয়ে ভুলে যায় আপন ঐতিহ্য, তারাও কি এই কাকের উত্তরসূরি নয়? কি বলো বন্ধুরা?
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ঢাকার এক বন্ধুকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমে তোমার পরিচয়টা আমাদেরকে জানিয়ে দাও।
আমার নাম আদিবা রহমান, আমি বিএসএন কলেজ কুমিল্লায় পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি।
তুমি দেখছি অবসর সময় কি ভালোভাবেই কাজে লাগাও। আচ্ছা আদিবা, এখন তো করোনার কারণে তোমাদের স্কুল বন্ধ, অনেকটা বন্দি জীবন কাটাতে হচ্ছে, তো তুমি কিভাবে করোনাকাল পার করছো? করোনাকালে কিভাবে চলা উচিত সে সম্পর্কে কি কিছু বলবে?
এখন আমরা বন্দি কারাগারে, কারণ এখন কোয়ারেন্টাইনে পড়ে গেছি, বাহিরে যেতে পারি না। এখন হয়ে গেছে পরাধীনতা, ছিলাম আমরা স্বাধীন, যেখানে খুশি যেতে পারতাম, যা খুশি করতে পারতাম। এখন বাহিরে যাওয়া তো দূর, কারোর সাথে মিশতেও পারি না। এখন করোনা এসে সব করে শেষ করে দিল। না, এখানেই শেষ নয়, আমরা যদি একটু সচেতন হই তাহলে আবার শুরু হবে নতুন জীবন। তাই আমাদের নিয়মিত হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানুষের থেকে 3 ফিট দূরে থাকতে হবে, হাঁচি কাশির সময় রুমাল বা হাতের কোনোই ব্যবহার করতে হবে এবং সচেতন থাকতে হবে, তাহলেই আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো। আর তাছাড়াও আল্লাহকে স্মরণ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের জাকাত দিতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, তাছাড়া আল্লাহ প্রদত্ত যত কাজ আছে তা করতে হবে। এভাবেই আমরা করোনার ভয়কে জয় করতে পারবো।
করোনার ভয়কে জয় করার বিষয়ে তোমার কাছ থেকে কিছু টিপস পেলাম, আশা করি ছোট্ট বন্ধুরা তা মেনে চলবে। তো আদিবা, আমরা জেনেছি যে তুমি নিয়মিত রংধনু আসরও শোনো, তো কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
আমি আসলে বলতে চাচ্ছি যে আমার রংধনু আসর তো আমি দেখি, আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের গল্প, যেমন রাজার উপদেষ্টা, সিংহ, শিয়াল, গরুর গল্প, এরকম মানে গল্প আমার খুবই ভালো লাগে।
তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কিছু শোনাবে?
আমি কবিতা শোনাতে চাই।
কবিতা শোনাবে, ঠিক আছে শোনাও।
ঘাস ফুল, লিখেছেন জ্যোতিরেন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসি কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কোনা দুরি, ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি, লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে।
তোমার কবিতাটা বেশ সুন্দর হয়েছে, তো আর কি শোনাবে তুমি?
আমি কৌতুক শোনাবো।
কৌতুক শোনাবে, তাহলে ঝটপট শুরু করে দাও।
ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন। ডাক্তার রোগী, ডাক্তার সাহেব আমি সারা রাত ঘুমাতে পারি না, আমাকে ওষুধ দিন। ডাক্তার, আপনাকেই তো আমার দরকার। রোগী, মানে বুঝিনি। ডাক্তার, আরে ভাই আমার একজন নাইট গার্ড দরকার। তাই
বেশ মজার একটা কৌতুক শোনালে তুমি। তো আদিবা, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে বিজ্ঞানী হব।
বিজ্ঞানী হতে চাও, কিন্তু তুমি কেন বিজ্ঞানী হতে চাও?
আমি মহাকাশের অজানা যত তথ্য আছে তা প্রকাশ করতে চাই।
অনেক বড় লক্ষ্য তোমার, মহান আল্লাহ তোমার আশা পূরণ করুন, আমরা সে দোয়া করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আদিবা রহমান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এই কামনা করে গুটিয়ে নিচ্ছে রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েকটি আসরে আমরা বলেছি ইসলাম ধর্মে শিশুকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নারী ও পুরুষ উভয়কে বিয়ের আগেই অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নিয়ে জীবনসঙ্গী বাছাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। সৎ, চরিত্রবান ও যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের কথা বলা হয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আরও কিছু দিক নির্দেশনার কথা আমরা বলেছি, যেমন মদ পান করেন এমন নারী ও পুরুষকে বিয়ে না করার পরামর্শ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। শিশুর গুরুত্ব তুলে ধরার ধারাবাহিকতায় আজ আমরা জন্মের আগে মাতৃগর্ভে ভ্রূণের অধিকার এবং ভ্রূণ হত্যা ও গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
পবিত্র ইসলাম ধর্ম জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যেমন অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নেওয়ার কথা বলেছে, ঠিক তেমনি বিয়ের পর গর্ভে আসা সন্তানের পৃথিবীতে নিরাপদ আগমন নিশ্চিত করার কথাও বলেছে। ইসলাম ধর্মে মাতৃগর্ভে থাকা ভ্রূণ অধিকার প্রাপ্ত হয়েছে। পবিত্র কুরআনের সূরা মুমিনিনের 13 ও 14 নম্বর আয়াতে ভ্রূণ সম্পর্কে বলা হয়েছে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি এবং মাংসপিণ্ডকে অস্থি পঞ্জরে, অতঃপর অস্থি পঞ্জরকে মাংস দ্বারা ঠেকে দেই, অবশেষে আমি তাকে চরম সৃষ্টিতে পরিণত করি। অতএব আল্লাহ মহান, যিনি মহান সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনে মাতৃগর্ভে ভ্রূণের অস্তিত্ব লাভ থেকে বিকাশ পর্যন্ত 6টি পর্যায়ের কথা বলা হয়েছে। ভ্রূণে প্রাণের অস্তিত্বের বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ভ্রূণকে পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করে ইসলাম। এ কারণে মাতৃগর্ভে ভ্রূণের যথাযথ পরিপুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, ভ্রূণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টির প্রয়োজনীয়তাও বাড়ে। তাই গর্ভবতী মায়ের জন্য সুষম খাদ্য ও পুষ্টিকর বাড়তি খাবারের দরকার। ভ্রূণকে তো আর সরাসরি খাবার দেয়া যায় না, তাই মায়ের খাবারের উপরে নির্ভর করে ভ্রূণের পরিপুষ্টির বিষয়টি। এজন্য সুস্থ ও সবল শিশু পেতে হলে গর্ভাবস্থায় মাকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সন্তানের বাবার দায়িত্ব হল মায়ের খাওয়া পরার উত্তম ব্যবস্থা করা। ইসলাম ধর্মে বলা হয়েছে, সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। এই বক্তব্যের মাধ্যমেও শিশুর গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু অনেকেই এই উপহারের মর্যাদা রক্ষা করতে সক্ষম নয়।
দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বাবা মা ভ্রূণ হত্যা করছে। সন্তান গর্ভে আসার পর নানা অজুহাত তুলে বিভিন্ন উপায়ে ভ্রূণ হত্যা করছেন তারা। অনেকেই অর্থনৈতিক সমস্যার কথা বলে, আবার কেউ কেউ সন্তানকে সঠিকভাবে বড় করতে পারবে না এই অজুহাত দেখিয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 137 নম্বর আয়াতে বলছেন, আর এভাবে অনেক মুশরিকের জন্য তাদের শরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করতে পারে। আর আল্লাহ যদি চাইতেন তারা তা করত না, সুতরাং তারা যে মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও। ইসলাম ধর্ম সহ কোনো ধর্মেই ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়। মানুষ হত্যা মহাপাপ, ভ্রূণ হত্যাও মানুষ হত্যার সামিল। গর্ভবতী মায়েরও অধিকার নেই তার গর্ভের ভ্রূণকে নষ্ট করা, কারণ গর্ভে জীবনের অস্তিত্ব আসার পর তা পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য হয়।
সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নারীদের আনুগত্য গ্রহণ করার ক্ষেত্রে যেসব শর্তারোপের কথা বলেছেন তার মধ্যে একটি হল সন্তানদের হত্যা না করা। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারস সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।
পবিত্র ইসলাম ধর্মে শিশু হত্যাকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেকেই এই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকেই এটা উপলব্ধি করতে পারেন না যে গর্ভে থাকা ভ্রূণ একটি পরিপূর্ণ মানুষের অধিকার প্রাপ্ত, ভ্রূণের ক্ষতি করার অধিকার কারণে। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে হয়তো সম্ভব হবে না এবং সেই ভয়ে ভ্রূণকে মেরে ফেলেন, তাহলে সেটি মহাপাপ বলে বিবেচিত হবে। সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করো না, আমরা তোমাকে এবং তোমার সন্তানকে দেখে শুনে রাখি, তাই তাদের হত্যা করা সত্যিকার অর্থেই একটি মহাপাপ।
ইসলাম ধর্ম স্পষ্টভাবে বলছে, ভ্রূণের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সেটাকে ধ্বংস করা হারাম। আহলে বাইতের ইমামরাও বিভিন্ন সময় ইচ্ছাকৃত গর্ভপাতকে হত্যা হিসেবে ঘোষণা করেছেন। আসলে প্রতিটি মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। আন্তর্জাতিক মানবাধিকার সনদেও এ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইসলাম ধর্ম যেখানে ভ্রূণের কোনো ধরনের ক্ষতি সাধনের অনুমতি দেয়নি, সেখানে জন্মের পর শিশু নির্যাতন বা হত্যাকে প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না। সর্বোপরি জন্মের আগে হোক আর পরে হোক, শিশুর গুরুত্ব অপরিসীম। শিশু অধিকার রক্ষার দায়িত্ব প্রতিটি মানুষের মনে রাখতে হবে। আমরা বড়রাও একসময় শিশু ছিলাম।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব। এ প্রত্যাশায় আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետությանը հայերեն ռադիոժամն է լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարեկութ և գթարատ աստծով ողջուն և բար երեկո ծանգակին բարեկամներ, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամ ուղիղ եթերից սկսում է իր ծառայությունը ձեզ համար։ Ծանգակին բարեկամներ, երեկոն ուրբաթ է, թվականից հունիսի 13-ը, իրանական օրացույցով 1404 թվականի խորդադ ամսի 23-ը։ Ծանգակին բարեկամներ, հիշեցնենք, որ վաղը Իրանում Ղադիր